মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে চলে আসুন আমাদের নতুন ঠিকানায় mhstation.tk। শুনতে থাকুন আজকের গল্প মোডাস অপারেন্ডি। গোয়েন্দা গল্পের এক বিশেষ ধারা হল হুডানিটস, অর্থাৎ একটা খুন হবে, বডি উদ্ধার হবে এবং তারপর গোয়েন্দা এসে সেই খুনের কিনারা করবেন এবং সব থেকে বড় কথা, গল্পের একদম শেষে এসে ঘোষণা করবেন অমুক লোকটা অমুকভাবে খুনটা করেছেন। চলুন আজ আমরাও আপনাকে এমনই একটা গল্প শোনাবো যেখানে গোয়েন্দা হলেন আপনি, একজন হবে খুনি এবং অপরজন ভিকটিম। একজন ভালো গোয়েন্দা সির্ফ মাথা কাটিয়েই বুঝতে পেরে যান যে খুনির পরবর্তী পদক্ষেপ কি হবে। আপনিও চেষ্টা করুন। গল্প শুরু হওয়ার আগেই দুটো ক্লু আছে আপনার জন্য। প্রথম ক্লু, এই আস্ত গল্পটাই কিছু একটা আড়াল করার চেষ্টা করবে আপনার থেকে। আর দ্বিতীয় ক্লুটা, পৃথিবীর আপামর গোয়েন্দাদের দিয়ে গেছেন মিস মার্পল। গোয়েন্দাগিরির প্রথম শর্ত, নিজের কানে যা শুনবেন তার পুরোটাই প্রথমে অবিশ্বাস করবেন। তাহলে এগুলো মনে রাখুন আর শুনতে থাকুন মিডনাইট হরর স্টেশনের আজকের গল্প মোডাস অপারেন্ডি। ডিকিটা বন্ধ করে গাড়ির ভিতরে এসে বসলাম। বাইরে থেকে দেখে কিন্তু বোঝার কিচ্ছু উপায় নেই ভেতরে কিছু আছে বলে। এক যদি না কেউ খুলে দেখে, তবে যেরকম ঝড় বৃষ্টি শুরু হয়েছে তাতে রাস্তাঘাটে কেউ আটকাবে বলে তো মনে হয় না। নিশ্চিন্ত হয়ে গাড়িতে স্টার্ট দিলাম। সামনের রাস্তায় প্রায় কিছুই দেখা যায় না, হেডলাইটগুলো বৃষ্টির চাদর ভেদ করে বহুদূর অবধি ছড়িয়ে পড়েছে। সে আলোতেই বুঝলাম সামনের রাস্তাটা ফাঁকা। কি বলবে এখন সবে সন্ধে সাতটা, দুপাশের লম্বা লম্বা বাড়িগুলো নিশ্চল হয়ে ঝমঝমে বৃষ্টিতে কাক ভেজা হচ্ছে, কোনো কোনোটার ভিতর থেকে আবার বাংলা সিরিয়ালের শব্দ ভেসে আসছে। এইসব মিলিয়ে মনটা বেশ ফুরফুরে লাগলো আমার। উপাসটা আমার বহুদিনের, দরকারের সময় নার্ভগুলো আশ্চর্য রকম সতেজ হয়ে ওঠে। আমার জায়গায় অন্য কেউ হলে এই অবস্থায় স্টিয়ারিং ঘোরাতেই হাত কাঁপত। আমার কিন্তু সেসবের বালাই নেই, টেনশানের কাজ যা ছিল মিটে গেছে, আপাতত শুধু গাড়িটা চালিয়ে নিয়ে যাওয়া। মনে মনে একটা সুর ভাঁজতে ভাঁজতে গাড়িটা চালাতে লাগলাম আমি।
কাঁধের ব্যাগটা মাথায় দিয়ে এক দৌড়ে অফিস থেকে বেরিয়ে এলাম আমি। বৃষ্টির যা তাপড় তাতে রাস্তায় এক পা দিলেই ভিজে একসা হব। নিজে ভিজি তাতে আপত্তি নেই, কিন্তু ব্যাগের ভিতর যে সমস্ত জিনিসপত্র আছে সেগুলো জল লেগে নষ্ট হলে আর রক্ষে থাকবে না। অগত্যা তীর্থের কাকের মতো গাড়ির অপেক্ষা এখানে দাঁড়িয়ে থাকা ছাড়া আর উপায় নেই। এমনিতেই এ রাস্তায় গাড়ি ঘোড়া কম চলে, তার উপরে এই রকম ঝড় বৃষ্টি। ঘড়ির দিকে তাকালাম, 7:10। ঝমঝমে একটানা বৃষ্টির শব্দ আর হাওয়ার শনশন ছাড়া কিছু শোনা যাচ্ছে না। বেশ অসহায় লাগলো আমার। একটা প্রাইভেট কার হলেও কোনো রকমে ম্যানেজ করে, তবে গল্প কবিতায় ট্রাফিকের আওয়াজকে কত না গাল মন্দ করে এসছি, আজ বোধ হয় তারই প্রতিশোধ নিচ্ছে কেউ। বৃষ্টি যা ভাবগতিক দেখছি তাতে সেটা সহজে থামবে বলে তো মনে হয় না। হঠাৎ রাস্তার এক প্রান্তে চোখ পড়তেই আমার মনটা খুশিতে ভরে উঠল। একটা গাড়ি দেখা যাচ্ছে না, ক্রমশ যেন এগিয়ে আসছে। প্রাইভেট কার, উফ, যাক বাঁচলাম। এবার যা হোক করে বুঝিয়ে সুঝিয়ে গাড়িতে উঠে পড়লেই হলো।
বড় অফিসের সামনে দাঁড়ানো লোকটাকে হাত নাড়তে দেখে প্রথমে ঘাবড়ে গেছিলাম। কাছে আসতে বুঝলাম সে লিফট চাইছে। 2 মিনিট চুপ করে ভেবে নিলাম আমি, যেভাবে বৃষ্টি শুরু হয়েছে তাতে এ রাস্তায় অন্য কোনো গাড়ি ঘোড়া আসার সম্ভাবনা নেই। তুলে নেওয়াই ভালো। জানলা খোলাই ছিল, লোকটা আমার দিকে তাকিয়ে একগাল হাসলো, আমিও প্রত্যুত্তরে হাসলাম। লোকটা আর বাক্য ব্যয় করল না, হাতের ব্যাগটা মাথা থেকে নামিয়ে তড়িঘড়ি দরজা খুলে গাড়ির ভিতর এসে বসল। আমার ডান পাশেই তোয়ালেটা পড়েছিল, সেটা এগিয়ে দিয়ে বললাম,
আরে গা হাত মুছে নি, মাথা তো ভেজে নি মনে হয়।
লোকটা কৃতজ্ঞতা সূচক হাসলো, তারপর মাথাটা মুছতে মুছতে
মুছতে বললাম, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব বুঝতে পারছি না, এমন ঝরঝরে।
আরে ধন্যবাদের কি আছে, কোনোদিন আমি বৃষ্টিতে আটকা পড়লে আপনি লিফট দেবেন না? হ্যাঁ
আমি হাসলাম, তোয়ালেটা রেখে সামনেটা ভালো করে দেখার চেষ্টা করলাম। বৃষ্টির ছাটে উইন্ডস্ক্রিনটা এমনভাবে ভিজে আছে যে কিছুই দেখা যায় না সামনে। হেডলাইটের আলোয় কোনো রকমের ফাঁকা রাস্তায় এগিয়ে চলেছে গাড়িটা।
তা এ সময়
অফিস বাড়ির সামনে কি করছিলেন বলুন তো অতনুবাবু?
অচেনা লোকের মুখে নিজের নামটা শুনে প্রথমে হকচকিয়ে গেছিলাম, চমকে তাকালাম সেদিকে। লোকটার ঠোঁটের কোণে আলগা একটা হাসি লেগে আছে, বাঁকা হাসি। মুখের একদিকটা যে হাসছে সেটা আর একটা দিক থেকে বোঝার উপায় নেই।
নামটা কি করে জানলাম ভাবছেন? আপনার হাতের ব্রেসলেটেই তো লেখা আছে নামটা।
মুহূর্তে ব্যাপারটা মনে পড়তেই আমি হেসে উঠলাম, বললাম, এই দেখুন নিজের হাতে সবসময় দেখছি অথচ মনে থাকে না।
সেটা না থাকাই স্বাভাবিক, আমাদের এই মগজ বুঝলেন তো প্রয়োজনের বেশি এক চিলতে সে মনে রাখে না।
তাই নাকি?
তাই নয়। আচ্ছা আপনার বাড়িতে দেওয়াল ঘড়ি আছে?
আমি একটু অবাক হয়ে বললাম, হ্যাঁ আছে, কেন বলুন তো?
না মানে সারাদিনে অন্তত বাচ্চারে সেদিকে তাকান রোজ।
হ্যাঁ তা হবে তো।
বেশ তাহলে বলুন দেখি, আপনার ঘড়িতে যে সংখ্যাগুলো লেখা আছে সেগুলো কিভাবে লেখা আছে, মানে শুধু দাগ দিয়ে ইংরেজি 1 2 3 4 নাকি রোমান হল?
আশ্চর্য, শত চেষ্টা করেও আমি মনে করতে পারলাম না, অথচ রোজ দেখছি ঘড়িটা। কয়েকটা নিস্তব্ধ মুহূর্ত কেটে গেল, উত্তর দিতে গিয়েও দিলাম না, হাতের ঘড়িটার দিকে একবার তাকালাম, 7:30টার কাছাকাছি, মানে বাড়ি পৌঁছাতে 8টা বাজবে। বললাম, আমাকেই মাঝ রাস্তায় ছেড়ে দিলেই হবে, ওখান থেকে মিনিট দশে কাটলেই আমার বাড়ি।
ওটা কি সোনা?
হ্যাঁ, আচমকা প্রশ্নে আমি একটু থতমত খেয়ে গেছিলাম। চালকের মুখে আবার সেই আগের হাসিটা ফিরে এসেছে।
বলছিলাম আপনার ব্রেসলেটটা সোনা?
মাথা নেড়ে হ্যাঁ বললাম আমি। তবে কি এতক্ষণ ধরে এইটার কথাই ভাবছিল লোকটা?
লোকটাকে দেখে কিন্তু সাধারণ ঘরের নিরীহ ভিজে বেড়াল বলেই মনে হয়, অবশ্য মানুষ চেনার ব্যাপারে আমি চিরকালই কাঁচা। কথাবার্তা বলে যদি ভালো লাগে তবে আমার কাজেও লাগতে পারে। আচ্ছা লোকটাও কি আমাকে ওর মতোই নিরীহ ভাবছে? গাড়ির পিছনে ডিকিতে কি আছে সেটা যদি জানতো তাহলে সব ভাবনাই একসাথে ঘুচে যেত। না আজকের প্রথম কাজটা ভালোই ভালোই মিটেছে, দ্বিতীয় কাজটা এর উপরেই সারা যাক। হাজার হোক, মোডাস অপারেন্ডি বলে কথা, আর মিনিট কুড়ির মধ্যেই যা করার করতে হবে। অন্ধকার কোনো গলিতে গাড়িটা থামিয়ে ঘড়ির দিকে আবার তাকালাম আমি, 7:38।
গাড়ি চালাতে চালাতে 2 মিনিট কি যেন ভাবলো লোকটা, বোধহয় ব্রেসলেটটার কথাই, খারাপ কোনো উদ্দেশ্য নেই তো।
এভাবে দামি জিনিস হাতে পড়ে রাস্তাঘাটে পেরোবেন না,
দিনকাল ভালো নয়। তার দৃষ্টি উইন্ডস্ক্রিনের উপর স্থির, হাত স্টিয়ারিংয়ে, মানে চিন্তাই হতে পারে বলছেন?
চিন্তাই হলে তো তাও বাঁচবেন। আজকাল এত রেকলেস হয়ে উঠেছে যে সোনার ব্রেসলেটের জন্য খুনও করে ফেলতে পারে আপনাকে।
আমি চিন্তান্বিত হয়ে মাথা দোলালাম। কিছুদিন শুনছি এই জায়গাটায় খুন টুন হচ্ছে, তবে এখনো কোনো মোটিভ পাওয়া যায়নি।
বলেন কি মশাই, মোটিভ ছাড়া খুন হয় নাকি?
হয় না। আর ইতিহাস ঘাঁটলে দেখবেন বুড়ি বুড়ি উদাহরণ, এই যে কি বলে জ্যাক দ্য রিপার, জোডিয়াক কিলার, এসব দুনিয়া কাঁপানো সিরিয়াল কিলারদের কথা শোনেন?
সিরিয়াল কিলার কলকাতায় তো?
ওই দেখুন, সত্যি বলছি, শুধু যে সিরিয়াল কিলার তাই নয়, এর আবার একটা মোডাস অপার ইন্ডি আছে।
মোডাস কি বলেন, সেটা আবার কি?
না মানে ধরুন প্রত্যেকটা সিরিয়াল কিলারের কাজের একটা বৈশিষ্ট্য আছে, যা দিয়ে অন্য সিরিয়াল কিলারদের থেকে তাকে আলাদা করা যায়। যেমন জোডিয়াক কিলার খুনের পর মৃতদেহের পাশে একখানা করে রাশির চিহ্ন রেখে যেত, তারপর খবরের কাগজ আর টিভি চ্যানেলে ফোন করে বলতো অমুক জায়গায় অমুক মানুষটাকে আমি খুন করেছি, গিয়ে দেখে নিন। এই ছিল তার MO।
বাবা, সিরিয়াল কিলার সম্পর্কে অনেক কিছু জানেন দেখছি।
লোকটার ঠোঁটের কোনায় আবার সেই বাঁকা হাসিটা ফুটে উঠল।
তা আমাদের এই সিরিয়াল কিলারের সেরকম কিছু আছে নাকি?
আমি মাথা নাড়ালাম। আছে, সে একটা নয় দুটো করে খুন করে।
বলেন কি, একসাথে?
একসাথে কিনা জানি না, তবে দেহগুলো উদ্ধারের সময় দুটো মৃতদেহ একসাথে বাঁধা থাকে। আমার কথাটা শুনে লোকটা হঠাৎ গম্ভীর হয়ে গেল, যেন মন দিয়ে কিছু ভাবছে। কি যে ভাবছে কে জানে। একটা ব্যাপার বুঝতে পারছি, যে আমার হাতের ব্রেসলেটটার উপর আগ্রহ নেই তার। এতক্ষণে একবারও আর চোখেও তাকায়নি, অকারণে বানিয়ে বানিয়ে সিরিয়াল কিলারের ভয় দেখানোটা উচিত হয়নি মনে হয়। মুখ দেখে তো মনে হয় ছাপ পোষা মধ্যবিত্ত, ভূতের ভয় দেখালে চলত।
লোকটা কয়েক মুহূর্তের জন্য চুপ করতে আমার মাথায় দ্রুত কিছু ভাবনা খেলে গেল। আমার দিঘিতে যা আছে সেটা নিজের চোখে দেখলে সে কি করত? জানতে পারত একজন আসল সিরিয়াল কিলারকে কতটা নিখুঁত মাপে কাজ করতে হয়, কত সাবধানে মোডাস অপারেন্ডি ফলো করতে হয়, কিভাবে মৃতদেহের উপর নিজের স্বাক্ষর রেখে যেতে হয়। বাইরে অন্ধকার, রাত আরো গভীর হয়ে আসছে, বৃষ্টির বর্ণহীন ফোঁটাগুলো যেন সেই অন্ধকার মেখে কালো হয়ে উঠছে, শুকিয়ে যাওয়া রক্তের কালো রং বড় ভালো লাগে আমার। দূরে, বহু দূরে একটা মিহি আলো চোখে পড়ল, ওইখানেই বাস স্ট্যান্ড। গাড়িটা থামিয়ে দিলাম আমি। হঠাৎ একটা বুদ্ধি খেলে গেল আমার মাথায়, লোকটার সাথে একটু মজা করলে কেমন হয়? জিজ্ঞেস করলাম, মানে বলছেন একটা খুন করার পরে দ্বিতীয় ভিকটিমের জন্য কিলার অপেক্ষা করে?
হ্যাঁ, তাই তো মনে হচ্ছে।
কিন্তু তাই যদি হয় তাহলে একটা প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে।
কি প্রশ্ন?
একটা ডেড বডি সে এতক্ষণ রাখে কোথায়? ডেড বডি কাঁধে করে তো আর ঘুরে বেড়ানো সম্ভব নয়।
আমার বানানো গল্পে যে প্লট হোল আছে সেটা এতক্ষণ নিজেই খেয়াল করিনি। কয়েক সেকেন্ড ভাবতেই ধাঁ করে উত্তরটা খেলে গেল মাথায়। গাড়িতে, আই মিন গাড়ির ডিকিতে থাকে হয়তো ততক্ষণ।
আমি আবার চুপ করলাম। না, লোকটাকে ভাববার জন্য একটু সময় দেওয়া দরকার। আগে একটু ভয় পাক, আমার যা কাজ তাতে লোকে ভয় না পেলে মজা নেই। এই মুহূর্তে তার চোখ পাশের জানলা দিয়ে বাইরের দিকে, বোধহয় যা ভাবছে সেটা আমাকে মুখ দেখে বুঝতে দিতে চায় না। আমি মনে মনে হাসলাম। গাড়ির ছাদে বৃষ্টির শব্দ বাজনার মতো বোল তুলেছে। আমার কানের পাশের জানলাটা খোলা, সেটা দিয়ে কনকনে ঠান্ডা হাওয়া এসে ঢুকছে ভিতরে।
পকেট থেকে গ্লাভসগুলো বের করে হাতে পরে ফেললাম। সেগুলো ভালো করে ফিট করতে করতে
আমার দিকে তাকিয়ে হাসলো। তবে জিজ্ঞেস করলো,
আচ্ছা ঠান্ডা লাগছে না আপনার?
না, গ্লাভস পরার মতো ঠান্ডা তো একেবারেই না।
হ্যাঁ, আমারই এক সমস্যা জানেন তো, এই ঠান্ডাটা একদম সহ্য হয় না।
আমি উত্তর না দিয়ে অল্প হেসে সামনে তাকালাম। এখান থেকে বাস স্ট্যান্ডের আলোটা চোখে পড়ছে। বাড়িতে একটা ফোন করে দিলে হতো, কিন্তু পকেট থেকে মোবাইলটা বের করতে ইচ্ছা করলো না আমার। লোকটা এত আস্তে গাড়ি চালাচ্ছে কেন কে জানে, মনে হয় কিছু একটা ভাবছে। আবার বেশ কিছুক্ষণ একটানা বৃষ্টির ঝমঝম। মিনিট দুয়েক সেভাবে চলার পর আবার তার প্রশ্ন ভেসে এলো,
তার মানে আপনি আমাকেও সিরিয়াল কিলার বলে সন্দেহ করতে পারেন?
আমি মনে মনে হাসলাম। আমার গল্পটা যে লোকটা শুধু বিশ্বাস করেছে তাই নয়, সারাক্ষণ সেটা নিয়ে ভেবেও চলেছে। সামনের দিকে মুখ ঘুরিয়ে বললাম, তা হলে আর আশ্চর্য কি, আপনি সাত সকালে একা একা গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আপনার দিকেও তো একটা মৃতদেহ থাকতেই পারে।
পারে বই কি, দেখবেন নাকি একবার খুলে?
রক্ষা করুন, আপনি যদি সত্যি খুনি হন তাহলে আপনি তো সব জেনেই যাব, তারপর আমাকে কি ছেড়ে দেবেন নাকি?
তাহলে আপনি হবেন আমার দ্বিতীয় খুন। সফর ইন্ডি বলে কথা, আমি গাড়ি দাঁড় করাচ্ছি, নেমে দাঁড়ান।
এইবার আমার অস্বস্তি শুরু হলো। লোকটা যে ব্যাপারটাকে এতটা সিরিয়াসলি নেবে তা আমি আগে ভাবিনি। তার মাথায় খানিকটা চিট আছে সেটাও আন্দাজ করতে পারিনি আগে। অন্য সময় হলে এইসব ছেলে মানুষিতে আমারও আপত্তি ছিল না, কিন্তু এখন বাইরে বেশ জোরে বৃষ্টি পড়ছে, বেরোলে কাক ভেজা হয়ে যাবো তাতে সন্দেহ নেই। লোকটা কিন্তু গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে, পকেট থেকে বের করে এনেছে একটা চাবি। এতক্ষণের সেই বাঁকা হাসিটা এখন উধাও। অন্যরকম কোনো মতলব আছে নাকি? গলায় একটু বিরক্তি ফুটিয়েই বললাম, আরে মানে ইয়ার্কি করছে নাকি, বৃষ্টি পড়ছে তো।
বর্ষাকালে বৃষ্টি তো হবেই, তাছাড়া এমন একটা সুযোগ হাতছাড়া করবেন?
কিসের সুযোগ? শুনুন মশাই, আপনাকে সিরিয়াল কিলারের গল্পটা নেহাত বানিয়ে বলেছিলাম, ফালতু ভয় দেখাচ্ছিলাম আপনাকে।
এবার ধরুন আমি আপনাকে ভয় দেখাচ্ছি, চলুন নামুন নিচে নামুন।
মনে হলো ধুত্তেরি, গাড়ি থেকে নেমেই যাই, এইটুকু তো রাস্তা। কিন্তু পর মুহূর্তেই লোকটার হাতে কিছু চকচক করে উঠল।
ছুরিটা দেখেই বাছাধনের মুখ আমড়ার মতো শুকিয়ে গেছে। এবার প্রথম ভয় লাগতে শুরু করেছে তার। আমি চকচকে ধারালো ছুরিটা তার মুখের সামনে তুলে ধরলাম, বললাম, এটা কিন্তু আপনার গল্পটার মতো ফেক নয়, বলেন তো একবার ছুঁয়ে দেখাতে পারি। নামুন, এবার গাড়ি থেকে নামুন। সে আর বাক্য ব্যয় না করে দরজা খুলে নেমে দাঁড়ালো। আমিও বাইরে এসে চাবিটা তার হাতে দিয়ে বললাম, দেখুন যদি ডিগিটা ফাঁকা থাকে তাহলে আমি সিরিয়াল কিলার নই, আপনার দুশ্চিন্তারও কারণ নেই। কিন্তু যদি উল্টোটা হয় তাহলে ভেবে দেখুন, আমার দ্বিতীয় ভিকটিম হওয়ার জন্য আপনার থেকে ভালো অপশান আর হয় না। এখন রাত হয়ে গেছে, জায়গাটা ফাঁকা, গাড়ি ঘোড়াও পর্যন্ত নেই, একটু টেনশন হচ্ছে তো।
আমি ধীর পায়ে ডিকির দিকে এগিয়ে গেলাম। টেনশন একটুও হচ্ছে না আমার, গল্পটা আমার বানানো, ডিকিটা খালি থাকবে তা নিয়ে আমার বিন্দু মাত্র সন্দেহ নেই। এতক্ষণে পুরো মাথাটাই ভিজে গেছে, কালই জ্বরে বিছানা নিতে হবে। চাবিটা গর্তে ঢোকাতে লোকটা আস্তে আস্তে আমার পিছনে এসে দাঁড়ালো, যেন সে নিজেও জানে না ভিতরে কি আছে। এই মুহূর্তে বৃষ্টিটা যেন আরো জোরে নেমেছে। না, আজ 9:30 আগে বাড়ি ফেরা হবে না, সকালবেলা চা পর্যন্ত খাওয়া হয়নি, মহা পাগলের পাল্লায় পড়লাম। চাবিটা ঘোরালাম আমি।
আচ্ছা লোকটা এখন ঠিক কি ভাবছে?
একটু কি ভয় করছে তা? এরকম ঘন বৃষ্টির রাতে ভয় পেতে কে না চায়? প্যানিক জীবনে শেষবারের মতো অনুভব করুক ভয় কাকে বলে। একটু পরেই যা দেখবে তাতে যদি একান্তই হৃৎপিণ্ডটা না থেমে যায় তাহলে আমার হাতে ছুরিখানা তো। নিশ্চিন্তে চাবি ঘুরিয়ে ডিকিটা খুলে ফেলল সে। আমার ঠোঁটের এক কোণায় হাসি খেলে গেল।
ট্রাঙ্কের লিডটা তুলে ধরতেই বৃষ্টির স্তর ভেদ করে সকালের আলো ঝাঁপিয়ে পড়ল ডিকির ভিতরের অংশে। সেখানটা ফাঁকা, শুধু কয়েক ফোঁটা জল ঢুকে ভিজিয়ে রেখেছে ভিতরটা। আমি মৃদু হেসে পিছন ঘুরে বললাম, হয়েছে, আর গাড়িতে তুলতে হবে না আমাকে, হেঁটে চলে যাব। বেশ, যান তাহলে।
মজাই করছিলাম আপনার সাথে।
আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে গাড়িটাকে পিছনে ফেলে হাঁটতে লাগলাম আমি।
ধীরে সুস্থে লিডটাকে তুলে ধরল লোকটা। এখন অবশ্য ভিতরে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, অন্ধকারে ভরে আছে ডিকির ভিতরটা। আমি হাতের টর্চটা এগিয়ে দিলাম তার দিকে। নিন, এটা জ্বাললেই সব দেখতে পাবেন। অন্ধকারের দিকে লক্ষ্য করে টর্চটা জ্বালতেই একটা ভয়ার্ত চিৎকার বেরিয়ে এলো লোকটার মুখ থেকে। আলোটা যেখানে গিয়ে পড়েছে ঠিক সেখানেই রক্তের স্রোতে লাল হয়ে যাওয়া একটা তলা ফাঁকানো শরীর, মৃত রক্তাক্ত শরীরের তাল থেকে ডান হাতটা বেরিয়ে আছে। সোনার ফলকে মোড়া ব্রেসলেটে নামটা এখনো পড়া যায়।
পিছন থেকে কিছুর একটা দৌড়ে আসার শব্দ পরক্ষণে পিঠের নিচ থেকে অস্বাভাবিক একটা যন্ত্রণা ক্রাশ করলো আমাকে। একবার, দুবার, তিনবার, একটা হিংস্র সাপ যেন বারবার ছোবল মারছে আমাকে। প্রতিবার ছোবলে বেশ খানিকটা করে মাংস সরিয়ে দিচ্ছে সে। আমি পায়ের উপর নিয়ন্ত্রণ হারাচ্ছি, পিছনে ঘুরে তাকানোর শক্তি আর অবশিষ্ট নেই। সাপের ফিসফিসে গলা ভেসে এলো শুধু,
অতনু বাবু, আপনি আমার দ্বিতীয় নয়, প্রথম শিকার।
শেষ মুহূর্তে লোকটা চিৎকার করার চেষ্টা করেছিল বোধহয়, কিন্তু পারেনি। তার আগেই তার পিছন থেকে তার গলাটা টিপে ধরেছি আমি। সকালের মতোই পিঠের নিচের দিকে বসিয়ে দিয়েছি ছুরির ফলা। কষাইয়ের দোকানের কাটা মুরগিটার মতোই ছটফট করছে সে, কিন্তু আওয়াজ বেরোচ্ছে না মুখ থেকে। একটু পরেই তার নড়াচড়া কমে এল। আমি রক্তাক্ত শরীরটা ঠেলে ঢুকিয়ে দিলাম ডিকির ভেতরে। এখন সেখানে একটা নয়, দুটো মৃতদেহ। হঠাৎ মনে পড়লো, এ বাবা, লোকটাকে খুন করে ফেললাম অথচ নামটাই জানা হলো না। তাকে সে কথা না হয় টিভিতেই পড়ে জেনে নেওয়া যাবে। গাড়িতে উঠে বসে স্টার্ট দিলাম আমি। অদ্ভুত একটা শান্তি নেমে আসছে আমার সিট দাঁড়াবে। পৃথিবীর ইতিহাসে আমিও কিছু করে গেলাম তাহলে, রেখে গেলাম আমার স্বাক্ষর, আমার মোডাস অপারেন্ডি।
আপনি তো প্রথম থেকেই জানতেন গল্পের চরিত্র মাত্র দুজন, কিন্তু দুটো আলাদা সময়ের কথাও যে বলা হচ্ছিল সেটা কি বুঝেছিলেন? প্রথম ভিকটিম অতনু গাড়িতে উঠেছিল সকাল 7:30, দ্বিতীয় ভিকটিম সন্ধ্যে 7:30। প্রথম ঘটনার কথক ছিল অতনু নিজে, আর দ্বিতীয় ঘটনার সেই সিরিয়াল কিলার। অর্থাৎ ওই যে বলেছিলাম গোটা গল্পটাই কিছু আড়াল করতে চাইবে আপনার থেকে। যাই হোক, খুনো খুনি অনেক হলো। কাল 30 জুলাই নাকি ওয়ার্ল্ড ফ্রেন্ডশিপ ডে। কোনো এক মহাপুরুষ বলে গেছিলেন, বন্ধুদের কাছে রাখুন, শত্রুদের রাখুন আরও কাছে। সবাই নির্ভয়ে থাকুন, ভালো থাকুন, শুভরাত্রি।